আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শ্রোতা বন্ধুগণ, আমাদের রেডিও 4EB-র নিয়মিত বাংলা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি ইমন চৌধুরী, আমার শুভেচ্ছা নেবেন। আজ আমার সাথে রয়েছে এক অতিথি। আজ অতিথির সাথে আড্ডা দিব এবং তার কিছু প্রিয় গান আপনাদের শোনাব। আমাদের সাথে রয়েছে সামিয়া শারমিন। ব্রিসবেনে অল্প কিছুদিন হল তারা এসেছে, হয়তোবা বছরখানেক। সামিয়া ঢাকাতে, আপনারা সবাই জানেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন স্থাপত্য কলা বিভাগে, এবং অবশ্যই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে উনি স্থাপত্য কলায় ব্যাচেলার কমপ্লিট করেছিলেন। এরপর উনি ইউকেতে ইউনিভার্সিটি অফ স্যাফোল্ডে আরবান ডিজাইনের উপর মাস্টার্স করেছেন। তো উনার সাথে আমরা কথা বলব বাংলাদেশের স্থাপত্য কলা, স্থাপত্য শিক্ষা, ব্রিসবেনের স্থাপত্য কলা কেমন লাগছে সেগুলো নিয়ে। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। সামিয়া, আপনাকে আমন্ত্রণ।
ধন্যবাদ ইমন্দা, ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।
আমার কাছে প্রথমেই, আমি যেহেতু সবাইকে দর্শক শ্রোতাদের জানিয়েছি যে আপনি অবশ্যই স্থাপত্যবিদ্যা পড়াশোনা করেছেন, তো এই ধরনের এই যে একটা বিষয় অবশ্যই আমাদের সাধারণ আর অন্যান্য বিষয় থেকে হয়তো একটু ভিন্ন ধরনের, তো সেখানে বা এই ধরনের পড়াশোনায় আগ্রহ আপনি কিভাবে পেলেন বা কিভাবে শুরু হলো আপনার এই যাত্রা?
আমার যাত্রাটা শুরু হওয়ার আগের একটু গল্প বলি। ছোটবেলায় আমি খুব ভালো ড্রয়িং করতাম। ছোটবেলা মানে একদম ছোটবেলা, যখন 5-6 বছর বয়স, তখন আমি আর্ট স্কুলে যেতাম এবং দেখা যেত আমার কাজিনরা যখন গান শিখছে, নাচ শিখছে, আমার ঝোঁকটা ছিল ড্রয়িং এর দিকে, এবং আমি কিছু কম্পিটিশন অ্যাটেন্ড করি, প্রাইজ পাই। তো ছোটবেলা থেকে আমার খুবই ভালো লাগতো নেচার এবং অন্যান্য সব সাবজেক্ট দেখে ড্রয়িং করা। মাঝখানে স্কুলে যখন পড়ালেখার প্রেশার অনেক বেড়ে যায়, তখন আসলে একটা ব্রেক পড়ে যায় ড্রয়িং এ। তো তারপর গদবাধা জীবন, HSC কমপ্লিট করার পর একটা সাবজেক্ট চুজ করতে হবে, তখন বাসা থেকে কেউ বলছে মেডিকেলের কথা, কেউ বলছে ইঞ্জিনিয়ারিং এর কথা। তখন আমার বড় ভাই, সে একদিন আমাকে বলল যে তুমি তো ড্রয়িংটা খুব ভালো করো, ভালো পারতে, এবং ওটাতে তোমার খুব ইন্টারেস্ট ছিল, ওয়াই নট ইউ ট্রাই আর্কিটেকচার। তো আমি তখন আর্কিটেকচার সম্পর্কে খুব ডিটেইলে কিছু জানতাম না, তো মনে হলো যে হ্যাঁ আসলেই দেখা উচিত। এরপরে আমি ওমেগাতে বুয়েটের ভর্তি কোচিং এ ভর্তি হলাম, তখন আর্কিটেকচারের কোচিং এও ভর্তি হলাম। তো 2-3 ক্লাস করার পরপরই আমার মনে হলো যে দিস ইজ দ্য রাইট প্লেস ফর মি, কারণ ওখানে যে ধরনের আর্কিটেকচার, যে ধরনের যেভাবে ডিল করে, যে ধরনের সাবজেক্ট নিয়ে ডিল করে, প্রফেশনটা যেরকম, আমার মনে হলো যে আমি এরকম কিছুই খুঁজছিলাম এবং এটাই আমার জন্য সবচেয়ে ভালো। ক্রিয়েটিভিটি শো করার একটা ব্যাপার আছে, নিজে স্বতন্ত্রভাবে কাজ করার একটা ব্যাপার আছে, ওইখান থেকেই আসলে শুরু।
আসলে আমি আমার কথাটা বলার না বলার লোভ সামলাতে পারছি না। আমিও স্থাপত্য বিভাগে পড়াশোনা করেছি এবং ওমেকা যে কোচিং সেন্টারের কথা স্বামী আমাদের জানালেন, সেখানে আমিও কোচিং করেছিলাম। যখন জানতে পারলাম যে কেমিস্ট্রি এই সাবজেক্টটা একেবারেই লাগে না, পড়তেও হবে না, তখন আমি ভাবলাম শুধু এইটাই পড়ব, কারণ আমার আসলে এই কেমিস্ট্রি বিষয়টাতে অত্যন্ত ভয় ছিল।
আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি যখন ডিসিশন নিলাম যে আমি আর্কিটেকচারেই পড়ব, এরপর থেকে বায়োলজি অফ, কেমিস্ট্রি অফ, তারপর শুরু হয়ে গেল, কারণ আর্কিটেকচারে ভর্তির জন্য আসলে বায়োলজি এন্ড কেমিস্ট্রি দুটো সাবজেক্ট লাগে না।
বায়োলজি আমি এর আগেই অফ করে দিয়েছিলাম, আমি একাদশ দ্বাদশ শ্রেণীতেও বায়োলজি পড়িনি। ঠিক আছে, আমাদের আসলে আড্ডা জমে উঠেছে, তবে এর মাঝখানে আমরা শুনে আসি সামিয়ার পছন্দের কিছু গান। আমি বলেছি আপনাদের শোনাব, প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে সেই রাত।
Thank you. রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। আকাশে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জ্বলে একা একা তাই, সেই তুমি নেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে।
Join us for the 4EB bus trip to scenic Lake McDonald on Sunday, February 5. Tickets are just $55, including travel, morning tea and lunch. The bus will leave the station at 7:30 a.m. Pickup is also available from Dara and Sue's Corner. Don't miss this great day out. For more information, call 3240-8600.
আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে নিয়মিত বাংলা অনুষ্ঠান, যা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত। সাথে থাকুন, শুনতে থাকুন। এবং আপনারা জানেন আমাদের সাথে রয়েছেন আমাদের অতিথি সামিয়া শারমিন। সামিয়ার কাছে আমরা কথা বলছিলাম তার স্থাপত্য কলা বিষয়ে, কিভাবে উনি শিক্ষায় আসলেন, এবং এখন যারা বাংলাদেশের খোঁজখবর রাখেন তারা অনেকেই জানেন যে আগে একটা সময় ছিল, বেশ লম্বা একটা সময় ছিল, 1962 আমি যতদূর সম্ভব মনে করতে পারি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগ শুরু হয়। এবং তারপরে দীর্ঘ সময় পুরো বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ই ছিল যেখানে স্থাপত্যকলা শিক্ষা দেওয়া হতো। কিন্তু এখন বর্তমানে বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যকলা শিক্ষা দেওয়া হচ্ছে। এবং অবশ্যই সামিয়া শিক্ষকতা পেশায় রয়েছে এবং তার ধারণা আছে আমি জানি, যে বেসরকারি এবং সরকারি দু ধরনের বিশ্ববিদ্যালয় নিয়ে। তাকে আমি আর কাছে জানতে চাইব যে এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হচ্ছে, তো এখানে এই ধরনের শিক্ষার মান এবং শিক্ষক এবং তাদের যত্ন এবং শিক্ষার্থীদের আগ্রহ, এই সমস্ত বিষয়ে তার অভিমত কি, কেমন?
ইমনদা খুব ভালো একটা প্রসঙ্গ তুলেছেন। এখন আসলেই অনেকগুলো রিসেন্টলি অনেকগুলো ইউনিভার্সিটি, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে আর্কিটেকচার সাবজেক্টটা ইনক্লুড করা হয়েছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমি বুয়েটে ভর্তি হয়েছিলাম, তখন শুধু চারটা ইউনিভার্সিটিতে ছিল, আর এখন ২২টা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার আছে, যার মধ্যে ৯টা পাবলিক, ১৩টাই প্রাইভেট। তো এই যে এতগুলো ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ইনক্লুড করা হচ্ছে, তার আসলে কিছু পজিটিভ এন্ড কিছু নেগেটিভ দুটোই আছে পয়েন্ট। তো আমি পজিটিভ দিয়ে স্টার্ট করছি। অনেকগুলো ইউনিভার্সিটিতে আর্কিটেকচার থাকার কারণে স্টুডেন্টদের এখন স্টুডেন্টদের জন্য ভালো, তারা যেই সাবজেক্টে পড়তে চাচ্ছে সেই সাবজেক্টে তারা পড়ার সুযোগ পাচ্ছে, কারণ অনেক জায়গায় স্কোপ আছে, অনেক অনেক জায়গায় অনেক সিট আছে, সো তাদের জন্য এটা কোনো সমস্যা না। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের এখন জনগণ বেশ সচেতন, তারা চায় রুলস রেগুলেশন মেনে সুন্দর স্থাপনা তৈরি করতে এবং আর্কিটেক্টদেরকে এমপ্লয় করেই করতে চাচ্ছে। তো সেই জন্য আর্কিটেক্টদের একটা ডিমান্ড তৈরি হচ্ছে বাংলাদেশে। তো যত ইউনিভার্সিটি হচ্ছে, যত আর্কিটেক্ট বের হয়ে আসছে, সেই ডিমান্ডটা তারা ফুলফিল করতে পারবে, এটা খুবই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এতগুলো ইউনিভার্সিটিতে যখন আর্কিটেকচার পড়ানো হচ্ছে, সেটার মান নিয়ে একটা কোশ্চেন রয়ে যায়। এবং অনেক ক্ষেত্রেই, আবারও বলছি অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যে আসলে আর্কিটেকচার সাবজেক্টটা রান করার জন্য যে পরিমাণ সাপোর্ট দরকার ওটা আসলে নেই। সাপোর্টটা নাম্বার অফ টিচার প্লাস রিসোর্সেস, টেকনিক্যাল সাপোর্ট, আর্কিটেকচার আসলে খুবই টেকনিক্যাল একটা সাবজেক্ট, বুক বেসড না, তো তার জন্য যে ধরনের সাপোর্ট দরকার প্লাস স্পেস, আউটডোর স্পেস দরকার আমাদের বিভিন্ন কোর্স চালানোর জন্য, ইনডোর স্টুডিও অনেক বড় থাকতে হয়, তো এই সব কিছু মিলে আসলে সবগুলো ইউনিভার্সিটিতে এটা সম্ভব হচ্ছে না ওই মানটা এনশিওর করার। আর মানটা যদি এনশিওর করা না যায়, তাহলে অসম্পূর্ণ জ্ঞান নিয়ে যদি কোনো স্টুডেন্ট আর্কিটেক্ট হয়ে বের হয়ে আসে, এটা আসলে সোসাইটির জন্য একটা থ্রেট আমি বলবো, কারণ ত্রুটিপূর্ণ বিল্ডিং তৈরি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তো সামহাও আসলে কোয়ালিটি অফ আর্কিটেকচার অ্যান্ড কোয়ান্টিটি অফ স্কুল, এটার মধ্যে একটা সমন্বয় তৈরি করতে হবে, যাতে একই সাথে অনেক স্টুডেন্ট সুযোগ পায়, যে এক্সপ্যান্ডিং ডিমান্ড সেটা যাতে মিট করা যায়, এবং একই সাথে যাতে কোয়ালিটিটা এনশিওর করা যায়, আর্কিটেক্টদের কোয়ালিটি অনেক ভালো হয়। তো এই দুটার সমন্বয় করতে পারলে আসলে আমার মনে হয় খুব ভালো হবে।
আমরা অবশ্যই আশা করব যে বাংলাদেশে একসময় সবগুলো বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষার মান বজায় থাকবে, এবং শুধু আমার ধারণা স্থাপত্য শিক্ষায় না, আমাদের এখন অনেকগুলো মেডিকেল কলেজ আছে, সেটা নিয়েও অনেকে বেশ শঙ্কিত যে সেখান থেকে কেমন ডাক্তার বেরোচ্ছে। তো আসলেই আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে। তো একটা বেশ সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার পর আমরা একটা হালকা গানে চলে যাই। আমরা আজকে সামিয়ার পছন্দের গান শুনছি, এবং কণ্ঠশিল্পী অদিত এবং তারই সুরে আমরা এখন একটি গান শুনব, আজ এই আকাশ।
Yeah, come on. একা আমি, নিজের ছায়ার মতো, শূন্যতার মতো, দীর্ঘশ্বাসের মতো, নিঃসঙ্গ বৃক্ষের মতো, নির্জন নদীর মতো, বিচ্ছিন্ন দ্বীপের মতো, মৌন পাহাড়ের মতো, আজীবন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামির মতো, বড় একা আমি, বড় একা।
মেঘে মেঘে কত বেলা কেটে যায় শুধু বিষাদের
get your little one's vaccination on time, it's going to keep your baby more safe against any of them life-threatening diseases. But if your little one hasn't got all them vaccination, they might not be safe if they're overdue. So you can go search for that free Queensland health app, Vaccidate. Vaccidate going to help you keep track of all your little one's vaccination. And hey, they even remind you about all your appointments. You can go search Vaccidate. Or if you need help to keep up to date, go talk to your GP or their mob will give out them immunisation in the community or your child health nurse. Authorised by the Queensland Government, Brisbane.
Station sponsor.
শ্রোতা বন্ধুগণ, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আশা করি আপনারা সবাই উপভোগ করছেন। আমাদের সাথে আমাদের আড্ডায় আছেন সামিয়া শারমিন, উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা যেটাকে আমরা বুয়েট হিসেবে খুব চিনি সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। এবং আপনার নিশ্চয়ই যারা বাংলাদেশের সংবাদপত্রগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ছিলেন প্রফেসর খালেদা এনাম, এবং উনি আমি দুঃখিত উনি খালেদা একরাম অর্থাৎ আমরা যাকে ডাকতাম খালেদা ম্যাডাম হিসেবে, তিনি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হওয়ার পাশাপাশি তিনি প্রথম স্থপতি বা স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষিকা যিনি উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন। এবং উনি কর্মরত অবস্থাতেই বেশ অল্প কিছু সময় রোগভোগ করার পর উনি গত বছর আমাদের ছেড়ে চলে যান। অবশ্যই এটা আমাদের জন্য এবং আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, স্থাপত্য শিক্ষার জন্য, সবার জন্য একটা অনেক বড় একটা হারিয়ে যাওয়া। আমরা এই যে একটি অপূরণীয় ক্ষতি কখনো আসলে পূরণ হবার নয়। তো আমার সামনে যে অতিথি আছেন, অতিথি সে খালেদা ম্যাডামকে উনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন, উনি তাকে সহকর্মী হিসেবে পেয়েছিলেন, আমিও তাকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। তো এই জন্য আমারও তার কাছে জানতে ইচ্ছা করছে যে আসলে উনি কেমন ছিলেন, কেমন লাগত তাকে, উনি কি করতে ভালোবাসতেন বা ওনার স্বপ্নগুলো কি ছিল, যদি উনি কিছু জানেন।
খালেদা ম্যাডামকে আমি ডাইরেক্ট টিচার হিসেবে পেয়েছি, আমি আমার ডাইরেক্ট কলিগ হিসেবে পেয়েছি, এবং ম্যাডামকে খুব কাছ থেকে দেখার চেনার সুযোগ হয়েছিল আমার। আমি নিজেকে খুবই লাকি মনে করি, সেই জন্য ওনার মতো একজন মানুষের সাথে এতগুলো বছর আমি কাটাতে পেরেছি। ম্যাডাম মানুষ হিসেবে আমি বলবো ম্যাডামের মতো সহজ সরল সাধারণ এবং সাদা মনের মানুষ আমি আর আগে দেখিনি। উনি ভীষণ সাদা সিধা ছিলেন, যেমন উনি স্টুডেন্টদের সাথে একটা খুবই ফ্রেন্ডলি রিলেশন রাখতেন, সেরকম উনি সহকর্মীদের প্রতিও প্রচন্ড কেয়ারিং ছিলেন। এবং ম্যাডামের মধ্যে একটা মাতৃসুলভ আচরণ ছিল, যেটা আমি শিওর আপনি নিজেও ওনার স্টুডেন্ট ছিলেন, আপনিও ওটা ফিল করেছেন, আমরা সব স্টুডেন্টরাই জানি। উনি খুব মাতৃসুলভ আদর আমাদের করতেন স্টুডেন্ট হিসাবে। আর সহকর্মী হিসাবে আমি বলবো যে ম্যাডাম এত কেয়ারিং ছিলেন, আমি যখন ম্যাটারনিটি লিভে ছিলাম ম্যাডাম আমাকে রেগুলার ফোন করে খোঁজ খবর নিত এবং বলতো যে টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ভালো মতো থেকো, ভালো মতো দেখো। তো খুব আমার কাছে অবাক লাগত যে উনার মতন একজন বিজি এবং সিনিয়র প্রফেসর সে আমাকে পার্সোনালি ফোন করে খোঁজ নেয়া, এটা আসলে ভোলার মতো না। আর ম্যাডাম প্রশাসনিক কাজে তো ভীষণ সাকসেসফুল, উনি ভিসি হিসাবে 2 বছরের কম সময় আসলে ওই রোলটাতে থাকতে পেরেছেন। উনি গত বছর মে মাসে উনি আমাদেরকে ছেড়ে চলে যান। তো সেই 2 বছর উনি আসলে অসম্ভব কিছু কাজ করেছেন। বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে সেশন জট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, এটা পাবলিক ইউনিভার্সিটিতে এটা এক্সিস্ট করে, স্টুডেন্টদেরকে খুব বোগায়। এবং ম্যাডাম ভীষণ চাইতেন যে স্টুডেন্টরা যাতে সেশন জটে পড়ে তাদের কোনো সময় যাতে নষ্ট না হয়, তারা যাতে তাদের ক্যারিয়ারটা তাড়াতাড়ি শুরু করতে পারে। এবং ম্যাডাম এত সুন্দরভাবে কাজ করেছিলেন যে উনার 1.5 বছরের ভিসি রোল পালন করার সময় উনি সেশন জট অনেক কমিয়ে ফেলেছিলেন বুয়েটের। ওনার এই যে হঠাৎ করে চলে যাওয়া, এই চলে যাওয়াটা আসলে বুয়েটের জন্য অনেক ক্ষতি হয়ে গেল, না হলে উনি বুয়েটকে আরো অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারতেন এবং সেশন জটকে একেবারেই অমিট করে দিতে পারতেন বুয়েট থেকে। তো উনার মতন হার্ডওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিন আসলে ভিসি খুব দরকার ছিল বুয়েটে, এবং প্রশাসনিক হিসেবে উনি খুবই খুবই সাকসেসফুল আমি বলবো। ম্যাডামের বিষয়ে আরেকটা কথা বলি, ম্যাডামের এটা খুবই পার্সোনাল কথা, ম্যাডামের নীল রং খুব পছন্দ ছিল এবং আমারও খুবই পছন্দ ছিল। তো এই নীল রং নিয়ে আমাদের মধ্যে অনেক সময় অনেক কথা হয়েছে। ম্যাডাম নীল শাড়ি পরে আসতো, আমি বলতাম ম্যাডাম নীল রংটা এত সুন্দর, এত ভাল লাগছে, কখনো আকাশ নীল, কখনো সমুদ্র নীল, খুব সুন্দর। এবং ম্যাডামও সেটা অ্যাডমিট করতো আমাকে যে হ্যাঁ তোমারও নীল পছন্দ, আমারও নীল পছন্দ, আজকেরটা কেমন হয়েছে। তো এখনো আমার মনে পড়ে আর কি, ম্যাডামের নীল কিছু পড়তে গেলে আমার আসলে ম্যাডামের কথা মনে পড়ে।
আর আমার মনে পড়ে ম্যাডামের জামদানি শাড়ি খুব পছন্দ, ওনার কালেকশনে আমার মনে হয় বাংলাদেশের বিখ্যাত এবং অতি সুন্দর জামদানিগুলো ছিল। এবং উনি পরতেন রেগুলার জামদানি শাড়ি পরতেন, এত গুছিয়ে উনি পরতেন,
তাঁতের শাড়িও পরতেন খুব।
আসলে আমরা সবাই, এবং শুধু আমরা সবাই না, অন্যান্য যারা স্থপতি আছেন, যারা উনার সহপাঠী ছিলেন, উনার সিনিয়র জুনিয়র তারা, এবং শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িয়ে আছেন, সবাই আসলে উনার যে অপরিণীয় ক্ষতিটি সবসময় অনুভব করবে। আমাদের মনটা একটু ভারী হয়ে গেল, তারপরও আমরা যেহেতু আমাদের জীবন চলছে, জীবন চলবে, আমরা সামিয়ার পছন্দের তৃতীয় গানটি শুনে আসব। এটি পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতার কণ্ঠে, আজ এই দুঃখিত দেখেছো কি তাকে।
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে,
যা তাই সে যায় ছুটে বেড়ে
আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে আমাদের নিয়মিত বাংলা অনুষ্ঠান, যা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 হতে 9:15 পর্যন্ত। সাথে থাকুন, শুনতে থাকুন আমাদের অতিথি সামিয়া। সামিয়া স্থপতি এবং শিক্ষক দুটো একসাথে, এবং স্থাপত্য কর্মে যারা নিয়োজিত হয় তাদের কিন্তু আলাদা একটি জগৎ থাকে, এবং সেই জগৎ হচ্ছে সৃজনশীলতা, সৃষ্টির জগৎ। সুযোগ আমাদের সবসময় হয়তো বা আসে না, কারো আসে তারা খুব ভালো কাজ করতে পারে। তো সামিয়ার কাছ থেকে আমি জানতে চাইব যে বাংলাদেশে থাকার সময় তার এই কাজের অভিজ্ঞতাগুলো কেমন ছিল।
আমি আসলে গ্রাজুয়েশনের পর মাস্টার্স করতে বাইরে চলে যাই, তো ওখানে বাইরে আমার অনেকদিন থাকা হয় ইউকেতে। এরপর এখন পিএইচডি করছি, এখানে চলে আসছি। তো মাঝখানে যতটুকু সময় আমি বাংলাদেশে ছিলাম, তখন আমি শিক্ষকতার পাশাপাশি আমি চেষ্টা করেছি বেশ কিছু কাজ করতে, ডিজাইনের কাজ করতে। তার মধ্যে কিছু কাজ আমি উল্লেখ করছি, একটা আছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, সেটা রাজশাহীতে। এছাড়া আমি করেছি চিলড্রেন অ্যান্ড পেশেন্ট অ্যাকোমোডেশন ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে, 100 পেশেন্টদের জন্য অ্যাকোমোডেশন ছিল একটা। আরেকটা কাজ করেছি ইন্টারন্যাশনাল লেডিস হোস্টেল, ওটাও 60 লেডিসদের জন্য একটা ইন্টারন্যাশনাল হোস্টেল ঢাকার বাইরে। তো এগুলো ছাড়াও কিছু ইন্টেরিয়ারের কাজও করা হয়েছে, উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে রেইনবোস কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুল ক্যান্টনমেন্টের মধ্যে ওটা। আরও কিছু ইন্টেরিয়ার হয়েছে, কিছু শোরুমের কাজ করেছি, কিছু অফিস ইন্টেরিয়ারের কাজ করেছি। তো আপাতত এই ফিউচারে প্ল্যান আছে, পিএইচডি কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করে আবার স্টার্ট করব, আবার কিছু করব।
আমি জানি না যে সামিয়া পিএইচডি কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করবে কিনা, সেটা আমাদের সবারই একটা প্রশ্ন, করবে কিনা। কিন্তু আমার যেটা জানতে ইচ্ছা করছে যে স্থাপত্য কলার তো অনেক ধরনের ধারা আছে, অনেক ফিলোসফি আছে, দর্শন আছে। তো যখন তুমি আপনি কাজগুলো করতেন, তখন কোনো বিষয় বিশেষ কোনো কিছু যে আপনার কোনো বিষয় ছিল যে আমি অবশ্যই এই ধরনের কাজ করি যেটা পরিবেশ কথা চিন্তা করে বা আবহাওয়ার কথা চিন্তা করে বা বাংলাদেশ দেশের যে ঐতিহ্যবাহী স্থাপত্য কর্ম আছে সেখান থেকে অনুপ্রাণিত, বা কোনোভাবে কি কোনো কিছু অনুপ্রাণিত করতো যেটা থাকতেই হবে?
আমাকে অনুপ্রাণিত যেটা করতো, আপনি যেটা বললেন পরিবেশের কথা, বাংলাদেশের পরিবেশ বান্ধব ডিজাইন করা, এটা আমাকে, আমি সবসময় চেষ্টা করেছি আমার সব ডিজাইনেই এই ব্যাপারগুলো অ্যাড্রেস করার জন্য, রুলস রেগুলেশন মেনে তারপর কিভাবে পরিবেশ বান্ধব করা যায়, কি ধরনের মেটেরিয়াল ইউজ করা যায়, এবং ন্যাচারাল লাইটিং, ন্যাচারাল ভেন্টিলেশন, এই সব কিছু অ্যাড্রেস করা যায় কি করে। এই ক্ষেত্রে আমি একটা কোর্স করেছিলাম সাস্টেনেবল আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ওখান থেকে আমার যে নলেজ গেইন হয়েছিল এবং সেটা আমি আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, সেটা আমাকে অনেক হেল্প করেছে আমি বলবো। এবং বাংলাদেশের জন্য আসলে এই ধরনের কাজ আমার মনে হয় বেশি করা দরকার, রাদার দেন ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এনে, কারণ সেটা আমাদের পরিবেশের জন্য খারাপ, অনেক হিট গেইন হয়, অনেক কস্টিং বেড়ে যায়। তো এগুলো আসলে আমি চেষ্টা করেছি সবসময় অ্যাড্রেস করতে আমার কাছে।
খুব ভালো লাগলো আমার সামিয়ার কথা শুনে। আমার মনে হচ্ছে শ্রোতা বন্ধুগণ যারা আমাদের সঙ্গে আছেন, তারাও আমাদের এই যে সামিয়ার এই এই যে অনুপ্রেরণার জায়গাটিকে অবশ্যই তারা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। আমরা এখন সামিয়ার পছন্দের আরেকটি গান শুনব, এবং সেটি পশ্চিমবঙ্গের একটি চলচ্চিত্রের গান। চলচ্চিত্রের নাম একলা আকাশ, এবং গানটি হচ্ছে আমার একলা আকাশ।
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে, তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।
খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গাইত আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বেসুর বিছার সুর বেঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি এসে শুধু তোমায় ভালোবেসে মেঘেলামুন আমার রামছা ঘরের কোন যে রইত ছুটে চাইত তুমি আসবে আর কখন শান্ত ঘুঘুর ডাক ধুলো মাখা বইয়ের তার যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে
আপনারা শুনছেন রেডিও ফোর ইবি থেকে নিয়মিত বাংলা অনুষ্ঠান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি সামিয়া শারমিন সামিয়া অবশ্যই স্থাপত্য কর্মের সাথে স্থাপত্যকলা বিদ্যার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে এবং অবশ্যই আমরা জানি যখন আমরা কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই থাকতে যাই আমরা সেই জায়গার স্থাপত্যকলা কিন্তু অনেক বড় একটি দর্শনীয় বিষয় আমরা ইউরোপে সবাই ঘুরতে যাই এবং সেখানকার পুরনো স্থাপত্যকর্ম এমনকি নতুন স্থাপত্যকর্মগুলো কিন্তু অত্যন্ত আকর্ষণীয় দর্শনীয় স্থান এবং আমরা বর্তমানে ব্রিসবেনে আছি আমাদের শ্রোতা বন্ধু আমাদের বন্ধুরা হয়তো বা পুরো কুইন্সল্যান্ডে ছড়িয়ে আছে এবং তাদের পক্ষ থেকে আমি সামিয়ার কাছ থেকে জানতে চাইব যে এই যে ব্রিসবেন শহর এবং শহরের আশেপাশে অনেক বেশ লম্বা সময় ধরে আমি বলবো যে প্রায় বছর খানেক হয়ে গেল এখানে তো এই যে এবং আমি জানি যে তোমরা প্রতি উইকেন্ডে ঘুরতে যাও দূরে যাও তো সব জায়গাতেই স্থাপত্যকর্ম থাকে সেটা ছোট একটি ঘর হোক অথবা পার্ক হোক অথবা স্পেস কেমন লাগছে এই কুইন্সল্যান্ডের স্থাপত্যকলা সম্বন্ধে তোমার মন্তব্য কি হবে
স্থাপত্য নিয়ে যখন আপনি বলছিলেন যে ইউরোপের স্থাপত্য সেটা অনেক দেখি অনেক ঘুরি এবং সেটার সাথে যদি কম্পেয়ার করি অস্ট্রেলিয়ার স্থাপত্য আসলে দুইটা পুরো ডিফারেন্ট কারণ অস্ট্রেলিয়ায় স্থাপত্য সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম সেখানে হিস্টোরিক্যাল স্থাপত্য সংখ্যা আরও কম এবং মডার্নও আমি বলবো যে এখন পর্যন্ত ইউরোপের মতন করে এখনো আসলে ফ্লোরিশ করেনি করার সুযোগ আছে করেনি তবে একটা ক্ষেত্রে অস্ট্রেলিয়া বেশ অনেক কাজ করেছে ইভেন ব্রিসবেনেও সেটা হচ্ছে আরবান ডিজাইন আরবান ডিজাইন এই স্কেলের কাজগুলো কিন্তু বড় বড় কাজ আমি দেখছি যে ব্রিসবেনে হয়েছে এক্সাম্পল দিচ্ছি একটা যে সাউথ ব্যাংকের যে লিনিয়ার পার্ক এবং এই কানেকশন এই আরবান ডিজাইন স্কেলের কাজ কিন্তু বেশ ভালো এখানে এবং শুধু অস্ট্রেলিয়ায় না এরকম কাজ আমি আমেরিকায় দেখেছি হয়েছে ইউরোপে আছে ইউকেতে হচ্ছে তো সেই দিক থেকে আসলে কুইন্সল্যান্ডের কাজ বেশ ভালো কিন্তু বিল্ডিং সেক্টরে জাস্ট স্ট্রাকচার যদি বলি স্ট্রাকচারের এখনো মনে হয় অনেক কিছু করার সুযোগ আছে মডার্ন আর্কিটেকচার এখন হচ্ছে সব জায়গায় মেলবোর্নে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ব্রিসবেনেও কিছু হচ্ছে তারপরও আমি বলবো যে আরো অনেক মডার্ন আর্কিটেকচারকে আরো একটা এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া আরো সামনে নিয়ে যাওয়ার সুযোগ এখনো আছে যেরকম মডার্ন আর্কিটেকচার ইউএসএ তে দেখা যায় বিভিন্ন আর্কিটেক্টদের রিনাউন আর্কিটেক্টদের স্কাল্পচারাস আর্কিটেকচার তারপর ইউরোপেও কিছু হয়েছে তো সেগুলোর মনে হয় এখন একটু ব্রিসবেন একটু কম তো হয়ে যাবে
আমরাও আশা করব। অবশ্যই আমরা জানি যারা আমাদের সঙ্গে ব্রিসবেনে, আপনারা যারা দর্শকরা শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে আছেন, ব্রিসবেনকে দেখতে পাচ্ছেন প্রতিদিন, আমরা দেখতে পাচ্ছি ব্রিসবেনের নদীর ধারগুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, অনেক লম্বা লম্বা বিল্ডিং তৈরি হচ্ছে, এবং আমরা জানি যে আরও অনেক বড় পরিকল্পনা আছে, অনেক ক্যাসিনো এবং এই ধরনের হোটেল করার পরিকল্পনা আছে। এবং আমরা অবশ্যই আশা করব যে ব্রিসবেনও এরপরে বিশ্ববিখ্যাত যারা আর্কিটেক্ট আছেন, ওয়ার্ল্ড ফেমাস, এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। এবং ব্রিসবেনে কিন্তু অপার সম্ভাবনা আছে যে একটি আসলে আধুনিক স্থাপত্য কলার একটি প্রদর্শনীর মতো করে পুরো শহরটাকে তৈরি করে ফেলা। এবং আমি মনে করি অবশ্যই পুরনো স্থাপত্য না সেটা তো চাইলেই পাওয়া যাবে না, কারণ অবশ্যই আমরা জানি অস্ট্রেলিয়ার ইতিহাসটা খুব নতুন, খুব নবীন, কাজে সেখানে সুযোগ আছে যে আধুনিক স্থাপত্যকলায় সমৃদ্ধ হওয়া। আমরা আরেকটি গান শুনব, এবং আমরা এই গানটি অবশ্যই আমাদের অতিথির খুব পছন্দের গান, গানটি আমাদের অতি পরিচিত, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, যে গানের সাথে আমাদের স্বাধীনতার কথা, আমাদের মুক্তিযুদ্ধের কথা, আমাদের সংগ্রামের কথা, আমাদের বিজয়ের কথা, প্রতিটি ইতিহাস মিশে আছে। সেটি হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। কিন্তু আজ আমরা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই গানটির যেই ভার্সন আমাকে সামিয়া নিয়ে এসেছে এবং তা শোনাতে চাচ্ছি আপনাদের, সেটি একটু ভিন্ন ধরনের। সেখানে একটি দল, এবং আমরা এখানে জানতে পেরেছি অদিত এবং তার বন্ধুরা মিলে এই গানটিকে নতুন একটি কম্পোজিশন তৈরি করেছে, যেখানে কোন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। সেখানে শুধুমাত্র আমাদের মুখের শব্দ, আমাদের আঙুল, এখানে কিছু দলীয়ভাবে সেগুলোকে এমন করে শব্দ তৈরি করা হয়েছে যে আপনাদের কাছে অবশ্যই আমাদের যে কোনো ধরনের বাদ্যযন্ত্রের অভাব অনুভূত হবে না। তো আমরা অনেক বড় একটি ভূমিকা দিয়ে ফেললাম, তাহলে শুনে আসি আমাদের আজকের গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এবং আমাদের এই গানটির সাথে সাথে আমরা বিদায় নিয়ে যাব, আমরা অবশ্যই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো আমরা অবশ্যই আশা করব যে আপনারা এর পরের অনুষ্ঠানেও, পরের বুধবারও আমাদের সঙ্গে থাকবেন। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি সামিয়া শারমিনকে। সামিয়া ধন্যবাদ, অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
ধন্যবাদ আপনাকে ইমন্দা, এবং ধন্যবাদ 4EBFM রেডিওকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং শ্রোতাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।
এবং শ্রোতাদের জানিয়ে রাখি রেডিও 4EBFM কে মানে আমাদের অতিথি খুবই ভালোবেসে ফেলেছেন অল্প সময়ের মধ্যেই, এবং আমরা আশা করছি ভবিষ্যতে আপনারা ওনার সঞ্চালনায় অনুষ্ঠান শুনতে পাবেন। আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আমাদের আজকের শেষ গানটি চালাচ্ছি। ধন্যবাদ।
আসে, শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আসে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, রক্তে আগুন প্রতিরোধ করে, নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল,
Persian language.